বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 1-4 আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহু نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام إن الذين كفروا بآيات الله لهم عذاب والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদুর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের কারাগারে গুপ্তচর বৃত্তির অভিযোগে আটক সুইস নাগরিকের আত্মহত্যা। ফ্রান্সে ইরানের জন্য অবমাননাকর পোস্টারের বিরুদ্ধে তেহরানের তীব্র প্রতিবাদ। জোসেফ আউন লেবাননের প্রেসিডেন্ট নির্বাচিত, অভিনন্দন জানালো ইরান। লেবাননে 2 বছরের রাজনৈতিক অচলাবস্থার অবসান। সংস্কার পরিকল্পনায় এগিয়ে নিয়ে আমরা বিদায় নেব আদিলুর রহমান। নির্বাচনে সংস্কারের প্রথম ধাপ আমির খসরু। এবং নন বায়োলজিক্যাল হবার মিথ্যা দাবির ব্যাপারে নরেন্দ্র মোদীর স্বীকারোক্তি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এতক্ষণ এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরানে গুপ্তচর বৃত্তির অভিযোগে আটক সুইজারল্যান্ডের একজন নাগরিক কারাগারে আত্মহত্যা করেছেন। ইরানের সেমনান প্রদেশের প্রধান বিচারপতি মোহাম্মদ সিদ্দিক আকবরি এ খবর জানিয়ে বলেছেন সেমনানের প্রধান কারাগারে এই ঘটনা ঘটেছে। তিনি আরও জানান আটক সুইস নাগরিক ডিভিশন প্রাপ্ত বন্দী ছিলেন এবং তার সঙ্গে এক কক্ষে একজন ইরানি বন্দীও ছিলেন। বৃহস্পতিবার সকালে সুইস বন্দী তার ইরানি সহবন্দীকে তার জন্য খাবার আনতে অনুরোধ করেন। ওই সহবন্দী খাবার আনতে গেলে সুইস নাগরিক নিজ কক্ষে আত্মহত্যা করেন। সুইস নাগরিক কিভাবে আত্মহত্যা করেছেন সে বিষয়ের প্রতি ইঙ্গিত না করে তিনি বলেন জরুরি ভিত্তিতে ওই বিদেশি বন্দীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। বিচারপতি আকবরি বলেন সকল আলামত পরীক্ষা করে বিচার বিভাগ নিশ্চিত হয়েছে যে আটক ব্যক্তি আত্মহত্যা করেছেন। ওদিকে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানে দেশটির এক নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে এ বিষয়ে সুইস সরকার ইরানের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। ফ্রান্সের একটি সিটি একজন সিটি মেয়র ইরানের শীর্ষ নেতৃত্বের অবমাননা করে যে পোস্টার ছাপিয়েছিলেন তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এর মাধ্যমে আন্তর্জাতিক রীতিনীতির চরম লঙ্ঘন করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক মহাপরিচালক মাজিদ নীলি গতকাল ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় বেজিয়ের শহরের মেয়রের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন ওই সিটি কর্তৃপক্ষ ইরান ও এর শীর্ষ নেতৃত্ব অবমাননা করেছে। তিনি বলেন এ ধরনের পদক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্য আইন ও রীতিনীতি লঙ্ঘন করা হয়েছে, সেই সঙ্গে এর মাধ্যমে সুস্পষ্টভাবে ঘৃণা ছড়ানোর চেষ্টা করা হয়েছে। তিনি বিশ্বের সকল দেশের পক্ষ থেকে অন্যান্য দেশের সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ রক্ষা করার আহ্বান জানান। নীলি আরও বলেন বিষয়টি নিয়ে ইরান কূটনৈতিক চ্যানেলে ফ্রান্স সরকারের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে। ইরানের পক্ষ থেকে প্রতিবাদ জানানোর পর বেজিয়ের শহর থেকে ওই অবমাননাকর পোস্টার সরিয়ে ফেলা হয়েছে বলে প্যারিস থেকে পাওয়া খবরে জানা গেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মাজিদ নীলি বলেন ভবিষ্যতে এ ধরনের উস্কানিমূলক ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে প্যারিস সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে তেহরান। লেবাননের পার্লামেন্ট দুই বছরের রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটিয়ে দেশটির সেনাপ্রধান জোসেফ আউনকে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছে। 128 আসন বিশিষ্ট সংসদে বৃহস্পতিবার দুই দফা ভোটাভুটিতে 99 ভোট পেয়ে আউন প্রেসিডেন্ট নির্বাচিত হন। এই ভোটাভুটির আগে গত দুই বছরে লেবাননের পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচনের মোট 12 প্রচেষ্টা ব্যর্থ হয়। 2022 সালের অক্টোবরে সাবেক প্রেসিডেন্ট মিশেল আউনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর থেকে লেবানন কার্যত প্রেসিডেন্টবিহীন অচলাবস্থায় ছিল। মিশেল আউনের সঙ্গে নবনির্বাচিত প্রেসিডেন্ট জোসেফ আউনের কোনো আত্মীয়তার সম্পর্ক নেই। লেবাননের সংবিধান অনুযায়ী একজন সুন্নি মুসলমান প্রেসিডেন্ট, একজন শিয়া মুসলমান পার্লামেন্ট স্পিকার ও একজন খ্রিস্টান দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এর আগে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সেদেশের একটি ছোট খ্রিস্টান দলের নেতা সুলেমান ফ্রানজি এর প্রতি সমর্থন দিয়েছিল, কিন্তু বুধবার ফ্রানজি এ প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে গিয়ে জোসেফ আউনের প্রতি সমর্থন জানালে আউনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পথ উন্মোচিত হয়। এদিকে লেবাননের নবনির্বাচিত প্রেসিডেন্ট জোসেফ আউনকে অভিনন্দন জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। তেহরান আশা প্রকাশ করে বলেছে প্রেসিডেন্ট আউনের নেতৃত্বে লেবাননের উত্তরোত্তর সমৃদ্ধি হবে এবং তাঁর শাসনামলে তেহরানের সঙ্গে বৈরুতের সম্পর্ক আরও শক্তিশালী হবে। লেবাননের ইরান দূতাবাস বৃহস্পতিবার নিজের অফিসিয়াল এক্স পেজে দেওয়া এক পোস্টে তেহরানের এই অবস্থানের কথা জানায়। পোস্টে আশা প্রকাশ করা হয় আগামী দিনগুলোতে সকল ক্ষেত্রে ভ্রাতৃপ্রতিম দুদেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে। আরবি ভাষায় প্রকাশিত পোস্টটিতে বলা হয় বড় ধরনের সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জেনারেল জোসেফ আউনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ঘটনায় আমরা ভ্রাতৃপ্রতিম লেবাননের জনগণকে অভিনন্দন জানাচ্ছি। প্রেসিডেন্ট আউন পশ্চিম এশিয়া অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারবেন বলেও ইরান দূতাবাস আশা প্রকাশ করেছে। এর আগে বৃহস্পতিবার লেবাননের পার্লামেন্ট দুই বছরের রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটিয়ে দেশটির সেনাপ্রধান জোসেফ আউনকে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করে। 128 আসন বিশিষ্ট সংসদে বৃহস্পতিবার দুই দফা ভোটাভুটিতে 99 ভোট পেয়ে আউন প্রেসিডেন্ট নির্বাচিত হন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের সংস্কার পরিকল্পনা এগিয়ে নিতে সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন দীর্ঘদিন ধরে যেসব কাজ জমে আছে সেগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের পরিকল্পনায় আমরা কাজ করে যাচ্ছি। সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন আপনারা আমাদের পাশে থাকবেন, যথাসাধ্য চেষ্টা করে যে সংস্কারের পরিকল্পনা আছে সেটুকু এগিয়ে নিয়ে আমরা আপনাদের থেকে বিদায় নেব। এদিকে বিএনপির অপর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনী সংস্কারের প্রথম ধাপ, তিনি বলেন, এটা দিয়ে শুরু করতে হবে সংস্কার এবং গণতন্ত্রের আন্দোলন। যে পরিবর্তনের প্রত্যাশা সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে হবে আগামী দিনে। অপরদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম বলেছেন, জামায়াতের সঙ্গে এমন কোন দূরত্ব আসেনি। আজ সকালে সমমনা জোটের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, জামায়াতের সঙ্গে ফরমালি যুগপৎ আন্দোলনে আমরা ছিলাম না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন, আমিও মানুষ, ঈশ্বর নই। তবে লোকসভা ভোটের আগে তিনি বলেছিলেন, তাঁর জন্ম জৈবিক প্রক্রিয়ায় নয়, তাঁর শক্তির উৎস ঈশ্বর প্রদত্ত, ঈশ্বরের অংশ আছে তার মধ্যে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই বক্তব্য নিয়ে তীব্র সমালোচনা হয়। বিরোধীরা মোদীকে নন বায়োলজিক্যাল প্রধানমন্ত্রী বলে কটাক্ষ করেন। এবার সেই মোদী বললেন, তিনিও সম্প্রতি শিল্পপতি জেরোধার অন্যতম কর্ণধার নিখিল কামাথের পডকাস্টে অংশ নিয়ে এসব কথা বলেন। তিনি বলেন, আমিও আর পাঁচজনের মতো সাধারণ মানুষ কোনো ঈশ্বর নই। একটা ভাষণে অযাচিত মন্তব্য করেছিলাম, ভুল তো আমারও হয়, আমিও মানুষ। ঠিক কী প্রসঙ্গে প্রধানমন্ত্রী এ কথা বলেছেন সেটা স্পষ্ট নয়, তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মন্তব্যকে অনেকে লোকসভা ভোটের আগে তার করা মন্তব্যের সঙ্গে তুলনা করেছেন।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। জাতিসংঘের সহায়তায় সিরিয়ায় একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের আহ্বান জানিয়েছে পাকিস্তান। বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে ফার্স্ট টুডে জানিয়েছে, জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মুনির আকরাম নিরাপত্তা পরিষদের বৈঠকে ওই আহ্বান জানান। সিরিয়ার পরিস্থিতির উপর জোর দিয়ে তিনি বলেন, সিরিয়ার ঐক্য এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষার জন্য একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন অনিবার্য। ওই সরকার গঠন প্রক্রিয়ায় জাতিসংঘের সমর্থন ও সহায়তা থাকা উচিত বলেও মনির আকরাম মন্তব্য করেন। জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আরও বলেন, সিরিয়ায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করা সেদেশের জনগণের রাজনৈতিক নিরাপত্তা এবং কল্যাণমূলক বিষয়গুলোকে এগিয়ে নেওয়ার জন্য একটি অপরিহার্য বিষয়। সিরিয়ার সশস্ত্র বিরোধী দল এবং সন্ত্রাসীরা বাশার আসাদকে ক্ষমতা থেকে অপসারণের লক্ষ্যে 27 নভেম্বর 2024 তারিখে আলেপ্পোর উত্তর পশ্চিম, পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে অভিযান শুরু করে। 11 দিন পর 8 ডিসেম্বরে তারা দামেস্ক শহরের নিয়ন্ত্রণ নেয় এবং বাশার আসাদ দেশত্যাগ করে। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মুসা আবু মারজুক বলেছেন, 20 জানুয়ারির আগেই একটি চুক্তিতে পৌঁছানো এবং যুদ্ধ সমাপ্তির ব্যাপারে আমরা ভীষণ আশাবাদী। আবু মারজুক জোর দিয়ে বলেন যে 20 জানুয়ারির আগে একটি চুক্তিতে পৌঁছানো এবং যুদ্ধ শেষ করার জন্য এবং নেতানিয়াহুই সেই ব্যক্তি যিনি গত কয়েক মাস ধরে চুক্তিতে পৌঁছাতে বাধা দিয়েছিলেন, আজ তিনি চুক্তিটি সম্পন্ন করার ক্ষেত্রে প্রধান বাধা। আবু মারজুক বলেন, 20 জানুয়ারির আগে সমঝোতায় পৌঁছানো এবং যুদ্ধ বন্ধের প্রবল সম্ভাবনার ব্যাপারে আমরা আশাবাদী। এই আশাবাদের পেছনে যৌক্তিক কারণ হিসেবে তিনি বলেন, আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান বিপক্ষে। তিনি চুক্তি সম্পন্ন করার জন্য এবং যুদ্ধ শেষ করার জন্য 20 জানুয়ারি তারিখ নির্ধারণ করে দিয়েছেন। এর পাশাপাশি মধ্যস্থতাকারী সকল পক্ষের বৈঠকে ইসরায়েলি প্রতিনিধির দলের ক্ষমতা সীমিত করা, গাজায় একটি সম্পূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক চুক্তিতে পৌঁছানোর জন্য ইহুদিবাদী সরকারের উপর আন্তর্জাতিক বিভিন্ন মহলের ক্রমাগত চাপ ইত্যাদি কারণে একটি চুক্তিতে পৌঁছানো এবং যুদ্ধের অবসান ঘটানো থেকে খুব বেশি দূরে নয় বলে মন্তব্য করেন হামাসের এই নেতা। ইরানের সেনাবাহিনীতে অচিরেই নতুন 1000 কৌশলগত ড্রোন যুক্ত করা হচ্ছে বলে খবর দিয়েছে এই বাহিনী। এটি বলেছে, এর মাধ্যমে দেশের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী হবে। ইরানের সেনাবাহিনীর গণসংযোগ অধিদপ্তর বৃহস্পতিবার জানিয়েছে, দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় উৎপাদিত ড্রোনগুলো আগামী কয়েকদিনের মধ্যে সেনাবাহিনীতে যুক্ত হবে। ইরানের সেনাবাহিনীর স্থল বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বলেন, তাঁর বাহিনী হাজার হাজার ড্রোন সহ অন্যান্য অত্যাধুনিক সামরিক সরঞ্জাম গ্রহণ ও সেগুলো ব্যবহার করার সক্ষমতা অর্জন করেছে। ইরানের নতুন এই কৌশলগত ড্রোনের 4টি জরুরি সক্ষমতা রয়েছে বলে জানান জেনারেল হায়েদারি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্বেচ্ছাসেবী গণবাহিনী বাসিজের 1,10,000 সদস্য আজ শুক্রবার তেহরানে প্রতিরক্ষা ক্ষেত্রে তাদের নানা সক্ষমতা প্রদর্শন করেছে। এইসব প্রতিরক্ষা সক্ষমতার মধ্যে ছিল নানা ধরনের সন্ত্রাসী হুমকির মোকাবেলা এবং ত্রাণ ও উদ্ধার অভিযানে অংশগ্রহণ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র আয়োজিত প্যারেড কর্মসূচির অংশ হিসেবে এইসব তৎপরতায় অংশ নেন বাসিজের এই সদস্যরা। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুতি ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে তাঁর দেশের সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক হামলার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, এসব হামলায় প্রমাণিত হয়েছে ইসরায়েলের পক্ষে ইয়েমেনের হাইপারসনিক বা শব্দের চেয়ে দ্রুত গতির ক্ষেপণাস্ত্র শনাক্ত বা গুলি করে ভূপাতিত করা সম্ভব নয়। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন প্রতিনিধি পরিষদ আন্তর্জাতিক অপরাধ আদালত বা ICC-র কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপের একটি বিল অনুমোদন করেছে। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন শুনুন সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়।
মার্কিন প্রতিনিধি পরিষদ আন্তর্জাতিক অপরাধ আদালত বা ICC-র কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপের এক বিল অনুমোদন করেছে। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধ অপরাধে জড়িত হওয়ার দায়ে গ্রেফতারি পরোয়ানা জারি করায় তাদের রক্ষার লক্ষ্যে এই বিল পাশ করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। ওই পরিষদে এই লক্ষ্যে অনুষ্ঠিত ভোটাভুটিতে পক্ষে 243 ও বিপক্ষে 140 ভোট পড়ে। এই বিলের বক্তব্য তুলে ধরেন রিপাবলিকান প্রতিনিধি চিপ রয় ও ব্রায়ান মাস। এই বিল এখন চূড়ান্তভাবে অনুমোদনের জন্য মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে। সিনেটে রিপাবলিকান দলের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ রয়েছে বর্তমানে, তাই মনে করা হচ্ছে ইসরায়েলি নেতৃবৃন্দের উপর জারি করা ICC-র গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে সম্ভাব্য সবচেয়ে কঠোর ভাষার নিন্দা জানানো হবে মার্কিন সিনেটে। মার্কিন প্রতিনিধি পরিষদ বা সিনেট দেশটির ও এর মিত্রদের মাধ্যমে সুরক্ষিত ব্যক্তিদের গ্রেফতার করা, তাদের আটক করা ও তাদের সম্পর্কে কোন তদন্ত চালানোর তৎপরতায় জড়িত ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা আরোপেরও উদ্যোগ নিচ্ছে বলে জানানো হয়েছে। সম্ভাব্য নিষেধাজ্ঞার মধ্যে থাকবে এইসব ব্যক্তির সম্পদ মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানান্তরের উপর নিষেধাজ্ঞা এবং তাদের ভিসা সুবিধা বাতিল করা ইত্যাদি। গত বছর অর্থাৎ 2024 সালে হেগ কেন্দ্রিক আন্তর্জাতিক অপরাধ আদালত বা ICC গাজায় মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধ অপরাধের দায়ে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার সাবেক যুদ্ধমন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ফলে বিশ্বের প্রায় 126 দেশে এই দুই যুদ্ধ অপরাধীকে গ্রেফতার করার সুযোগ সৃষ্টি হয়। এই 126 দেশের মধ্যে বিভিন্ন দেশের সরকার জানিয়ে দিয়েছে যে ইসরায়েলি প্রধানমন্ত্রী ও তার সাবেক যুদ্ধমন্ত্রী এই দেশগুলো সফর করলে তাদেরকে অবশ্যই গ্রেফতার করা হবে। এর আগে এই গ্রেফতারি পরোয়ানার জবাবে মার্কিন প্রতিনিধি পরিষদ ICC-র উপর নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিলেও সিনেটে এ নিয়ে ভোটাভুটি হয়নি। সে সময় সিনেট ছিল ডেমোক্রেট দলের নিয়ন্ত্রণে। গতকালের তথা বৃহস্পতিবারের এই ভোটাভুটিতে মার্কিন প্রতিনিধিরা এ নিয়ে দ্বিতীয়বারের মতো ইসরায়েলের পক্ষে ভোট দিলেন। এদিকে মার্কিন জনপ্রতিনিধি ইলহান ওমর এই বিলের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। বিলটির বিরুদ্ধে ভোট দেওয়ার পর তিনি এক্স সামাজিক মাধ্যমে লিখেছেন, বিশ্বের সবচেয়ে নারকীয় অপরাধের প্রমাণ তুলে ধরার কাজে নিয়োজিত মানবাধিকার বিষয়ক আইনজীবী সহ অন্যদেরকে বীর হিসেবে সম্বর্ধনা জানানো উচিত, তাদের শাস্তি দেওয়া উচিত নয়। যদিও যে যুদ্ধ অপরাধীদের তারা চিহ্নিত করেছেন তারা মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র। আরেকজন মার্কিন জনপ্রতিনিধি রাশিদা তালিবাও একই সামাজিক মাধ্যমে লিখেছেন, এই বিলের মাধ্যমে গণহত্যায় আসক্ত নেতানিয়াহুকে রক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে সে গাজায় গণহত্যা অব্যাহত রাখতে পারে। গাজায় গত 2023 সনের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি গণহত্যা অভিযানে প্রায় 50,000 ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়াও আহত হয়েছে আরো 1 লাখেরও বেশি গাজাবাসী। এদিকে ব্রিটেনের ল্যান্সেট সাময়িকীর হিসেব অনুযায়ী গাজায় সর্বমোট নিহত ফিলিস্তিনির সংখ্যা অন্তত 65,000। ব্রিটেনের ল্যান্সেট চিকিৎসা সাময়িকী আজ জানিয়েছে গাজায় যুদ্ধের প্রথম 9 মাসে নিহতের যে সংখ্যা ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশ করেছে, বাস্তবে এই সংখ্যা তার চেয়ে 40% বেশি। দ্য ল্যান্সেট মেডিকেল জার্নাল আজ আরো জানায়, গাজার জনসংখ্যার প্রতি 35 জনের একজন গত জুলাই মাসের শেষ নাগাদ পর্যন্ত নিহত হয়েছে, যা সেখানকার জনসংখ্যার প্রায় 2.9%।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইরানের কারাগারে গুপ্তচর বৃত্তির অভিযোগে আটক সুইস নাগরিকের আত্মহত্যা। ফ্রান্সে ইরানের জন্য অবমাননাকর পোস্টারের বিরুদ্ধে তেহরানের তীব্র প্রতিবাদ। জোসেফ আউন লেবাননের প্রেসিডেন্ট নির্বাচিত, অভিনন্দন জানানো ইরান। লেবাননে 2 বছরের রাজনৈতিক অচলাবস্থার অবসান। সংস্কার পরিকল্পনা এগিয়ে নিয়ে আমরা বিদায় নেব আদিলুর রহমান, নির্বাচনী সংস্কারের প্রথম ধাপ আমির খসরু, এবং নন বায়োলজিক্যাল হবার মিথ্যা দাবির ব্যাপারে নরেন্দ্র মোদীর স্বীকারোক্তি। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী আয়োজনে। আলাপন।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি সবাই ভালো ও সুস্থ আছেন। আজ আমরা বাংলাদেশের পতিত সরকারের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিল, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচন এবং সেদেশে ছাত্রদের রাজনৈতিক দল গঠনের সম্ভাবনার বিষয় নিয়ে কথা বলব। আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট সাংবাদিক ইলিয়াস খান। জনাব ইলিয়াস খান, রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ।
জনাব ইলিয়াস খান, বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করেছে দেশটির সরকার। এছাড়া অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তো প্রশ্ন হচ্ছে, এসব পদক্ষেপ কিভাবে এবং কতটা বাস্তবায়ন করা যাবে?
আপনাকে ধন্যবাদ। ট্রাইব্যুনাল যা করেছে সঠিকই করেছে, এখন প্রশ্ন হচ্ছে ভারত তাকে ফেরত দেবে কিনা। আপনি জানেন যে বাংলাদেশের গণতন্ত্র হত্যা করে গত 15.5 বছর দুর্বিনীত শাসন চালিয়েছে এবং এই শাসন চালানোর ক্ষেত্রে সহযোগিতা করেছে একদম উলঙ্গভাবে ভারত। অনেক সময় গণতন্ত্রের দিকে দৃষ্টিপাত না করে তাদের বসংবদ শাসককে টিকিয়ে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে এবং এক্ষেত্রে কংগ্রেস এবং বিজেপি উভয় কিন্তু একই ভূমিকা পালন করছে এবং দেখবেন যে শেষ পর্যন্ত তিনি ভারতে পালিয়ে গিয়েছেন, বাংলাদেশ তাকে ফেরত চেয়েছে বাট এখনো কোনো জবাব দেয়নি এবং আজকে দেখলাম পত্রিকায় যে তার ভিসার মেয়াদ আরো বাড়ানো হয়েছে। বাংলাদেশে যে মানুষ তিনি হত্যা করেছেন, ছাত্র জনতা যে নিহত হয়েছে আন্দোলনের সময়, আহত হয়েছে হাজার হাজার, প্রত্যেকটির পিছনে কিন্তু পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়ী। তিনি তার দুর্বিনীত শাসনকে টিকিয়ে রাখার জন্য তিনি কিন্তু অনেক মানুষ হত্যা করেছেন এবং আমাদের ভাগ্য ভালো যে শেষ দিন তার নির্দেশ সশস্ত্র বাহিনী মানেনি, কারণ তিনি বলেছিলেন বিমান বাহিনীকে গুলি করতে এবং বোম্বিং করতে এবং সেনাবাহিনীকে গুলি করতে বলেছেন, কিন্তু আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী কিন্তু সেই তার ফাঁদে পা দেয়নি, এটি অত্যন্ত ভালো দিক। সুতরাং আমি মনে করি আপনি যে প্রশ্নটি করেছেন, বাংলাদেশ তার বিচার, তার যে অপরাধের বিচার নিশ্চয় করবে, ভারত যদি তাকে ফেরত না দেয় এটি সুবন্ধু সুলভ আচরণ না, এই জন্য আমাদের কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি হতে পারে, বাট ভারতের আত্ম উপলব্ধি করার সময় এসে এই দেশটি তার কোন প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক নেই। আপনি দেখবেন যে কোন প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক নেই, আপনি চীন বলুন, পাকিস্তান বলুন, নেপাল বলুন, মালদ্বীপ বলুন, শ্রীলঙ্কা বলুন, কোন দেশের সঙ্গে ভালো সম্পর্ক নেই। সর্বশেষ বাংলাদেশের একটি দলের সঙ্গে তাদের ভালো সম্পর্ক ছিল, বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে নয়, সেই দলটি ক্ষমতাচ্যুত হয়েছে, ক্ষমতাচ্যুত হওয়ার কারণে এখন তাদের সর্বশেষ বন্ধুটি হারালো। তাহলে আমি আশা করতে চাই ভারতের শুভবুদ্ধির উদয় হবে এবং প্রতিবেশীর সঙ্গে বড় ভাই সুলভ আচরণ না করে সুপ্রতিবেশী সুলভ আচরণ করবে এবং এটা উভয় দেশের জন্যই ভালো হবে।
জনাব ইলিয়াস খান, ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ব্যারিস্টার তাজুল ইসলাম বলেছেন প্রয়োজনে ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করা হবে, এক্ষেত্রে আন্তর্জাতিক আইন অনুসারে ভারতের দায়বদ্ধতা কি?
এই বিষয়ে ভালো আমি জানি না, বাট তাজুল সাহেব যেটি বলেছেন সেটি সম্ভবপর হবে বলে আমি মনে করি না। তারা গিয়ে শেখ হাসিনা যে অপরাধ করেছেন সে বিষয়ে প্রশ্ন করা, এর সঙ্গে কি সংশ্লিষ্ট ছিল এর সঙ্গে প্রশ্ন করা, সেটি করা সম্ভব হবে বলে আমি মনে করি না। কারণ ভারত তো প্রথম থেকে আমাদের বিশেষ করে শেখ হাসিনা পতনের পরে সুবন্ধু সুলভ আচরণ তারা করছে না এবং ভারতের মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে ব্যাপক ক্যাম্পেইন হচ্ছে, এটি তো সুবন্ধুত্বের লক্ষণ না। সুতরাং তাজুল সাহেব যেটি বলেছেন, হ্যাঁ তিনি যে অপরাধ করেছেন শেখ হাসিনা সেটি অবশ্যই বিচার হবে, বাট এই জন্য জিজ্ঞাসাবাদ করার জন্য দিল্লিতে বাংলাদেশের কোন মানুষ গেলে ভারত সরকার সেটি পারমিশন দেবে বলে আমি মনে করি না।
শ্রোতাবন্ধুরা, বাংলাদেশের পতিত হাসিনা সরকারের পাসপোর্ট বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি সহ দেশটির সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশিষ্ট সাংবাদিক ও সাংবাদিক নেতা ইলিয়াস খানের সাক্ষাৎকার শুনছেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম আবারও সাক্ষাৎকারে। জনাব ইলিয়াস খান, খবর বেরিয়েছে নির্বাচন সংস্কার কমিশনের রিপোর্টে দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি প্রাধান্য পাচ্ছে, এ নিয়ে বিএনপি বলেছে তারা অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় নির্বাচন মানবে না। আপনার কি মনে হয় অন্তর্বর্তী সরকারের সাথে এসব বিষয় নিয়ে বিএনপির দূরত্ব রয়েছে বা দূরত্ব বেড়েছে?
দূরত্ব বেড়েছে কিনা আমি জানি, আমি বলতে পারছি না, বাট আমি মনে করি আগে পার্লামেন্ট নির্বাচন হওয়া উচিত, পার্লামেন্ট নির্বাচন হয়ে তারপর স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত, কারণ পুরো দেশে একটি রাজনৈতিক শক্তি কিন্তু দরকার, সেটি সুষ্ঠু ভোটের মাধ্যমে সেটি রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠিত করতে হবে। সুতরাং বিএনপি নয়, সকল গণতান্ত্রিক দলই বাংলাদেশে আমি মনে করি তারা চায় যে আগে পার্লামেন্ট নির্বাচন হবে, কারণ দীর্ঘদিন পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না, বঞ্চিত হয়েছে, ভোট দেওয়ার জন্য সবাই উদ্বির হয়ে আছে বাংলাদেশের মানুষ, এটা ভোটের ক্ষুধা রয়েছে। সুতরাং আগে পার্লামেন্ট নির্বাচন হবে, তারপর স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত।
জনাব ইলিয়াস খান, আর তেমন হাতে আমাদের সময় নেই, আমরা সব শেষে যে বিষয়টি আপনার কাছে জানতে চাইছি সেটি হচ্ছে গত কিছুদিন ধরে বাংলাদেশের প্রায় সব মহলে একটি বিষয় আলোচিত হচ্ছে যে ছাত্র নেতারা সম্ভবত একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন। যদি এ ধরনের দল গঠন করা হয় তাহলে তাদের ভবিষ্যৎ কি হতে পারে বলে আপনার মনে হয়?
আপনাকে ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করছেন, এই প্রশ্ন আমি অনেকবার শুনেছি, বাট গণতান্ত্রিক অধিকার, কেউ যদি দল করতে চায় তাহলে তো দল করতে পারে। এবারে যে স্বৈরাচারের পতন হয়েছে বাংলাদেশের ছাত্র সমাজের বিরাট অবদান রয়েছে। গত 15 বছর ধরে বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো যে আন্দোলন করেছে স্বৈরাচারের পতনের জন্য, শেষ 105 দিনে আন্দোলন সেটি পরিপূর্ণ রূপ দিয়েছে এবং সেখানে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এবং এটি আপনি সে আপনার অজানা নয়, বাংলাদেশের ইতিহাসে দুজন ব্যক্তি ক্ষমতাধর ব্যক্তি পালিয়ে গেছে, এক হচ্ছে লক্ষণ সেন, আর এক হচ্ছে শেখ হাসিনা। এবং শুধু শেখ হাসিনা এই ফার্স্ট টাইম প্রধানমন্ত্রী পালিয়েছে এবং মসজিদের খতিবও পালিয়েছে, এরকম বাংলাদেশের এই অবস্থার কোনো সৃষ্টি হয়নি। সুতরাং ছাত্রদের ক্রেডিট দিতেই হয়, ছাত্র জনতা মিলে তার পতন ঘটেছে। দুর্বার আন্দোলন আছে সারা দেশব্যাপী, নিশ্চয়ই আপনার মনে আছে যে 90 সালে যে আন্দোলনটি হয়েছিল স্বৈরাচারের বিরুদ্ধে, সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পার্শ্ববর্তী কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক ছিল। বাট এবারে আন্দোলনটি ছিল কিন্তু সর্বব্যাপী, পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ সবাই আন্দোলন করেছে। এর মধ্য দিয়ে যে ছাত্র শক্তির উত্থান হয়েছে, আমি আশা করতে চাই তারা যদি দল করে ভালো, বাট তাদের গায়ে যেন কিংস পার্টির বদনাম না হয়, কারণ ছাত্রদের 3 জন প্রতিনিধি কিন্তু সরকারে আছে। সরকারের থেকে যদি দল গঠন করে সাধারণত বলা হয় কিংস পার্টি। সুতরাং আমি আশা করতেছি কিংস পার্টির বদনাম যেন না হয়। আর কিংস পার্টির রেজাল্ট বাংলাদেশে খুব ভালো নাই, 1/11 এর সময় কিংস পার্টি করা উদ্যোগ নিয়েছিল, কিন্তু সেই উদ্যোগ দেখেনি এবং যারা উদ্যোগ নিয়েছিল শেষ পর্যন্ত তারা দেশেও থাকতে পারে না, পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। ছাত্রদের জন্য শুভকামনা থাকলো, তারা যদি দল করতে চায় ভালো, বাট কিংস পার্টি খেতাব যেন তাদের উপর না আসে। এবং যদি তারা দলই করে বাংলাদেশের গণতন্ত্র বিকাশে তারা খুব ভালো ভূমিকা রাখবে বলে আমি আশা করতে চাই।
তো জনাব ইলিয়াস খান, বাংলাদেশের পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিল, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং দেশটির বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ।
আর শ্রোতা বন্ধুরা, এরই সাথে আজকের আলাপন থেকে আমি বিদায় চাইছি, আর আগামী সপ্তাহে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সে অনুষ্ঠানেও আপনাদের সঙ্গ পাবো বলে আশা করছি। সবাই ভালো, সুস্থ ও নিরাপদ থাকুন।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
সুন্দর জীবন,
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। সু অভ্যাস গড়ার কৌশল সংক্রান্ত ধারাবাহিক অনুষ্ঠান সুন্দর জীবনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
গ্রিক দার্শনিক সক্রেটিসকে তার সমস্ত জ্ঞান ও প্রজ্ঞার ভিত্তিতে একটি বাক্য বলার জন্য অনুরোধ করা হলে তিনি বলেছিলেন, নো দাইসেলফ, বা নিজেকে জানো। গত আসরে আমরা নিজেকে চেনা বা জানার বিভিন্ন স্তর বা ধাপ নিয়ে আলোচনার চেষ্টা করেছি। আজ আমরা নিজেকে চেনা বা জানার পথে বিদ্যমান বাধা সম্পর্কে আলোচনার চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকুন।
নিজেকে চিনতে বা জানতে না পারলে আমাদের অনেক সমস্যাই সমাধানের অযোগ্য থেকে যাবে। এ কারণে সুন্দর জীবন অনুষ্ঠানে বারবারই এ বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছি আমরা। নিজেকে চেনা বা জানার জন্য কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করতে হবে, আপনার অবচেতন মনের জগতের খোঁজ খবর নিতে হবে। আপনার নিজের বাবা মায়ের বিষয়ে আপনার অনুভূতিটা কেমন তা বোঝার চেষ্টা করুন। একটু স্মৃতির পাতা উল্টিয়ে বলুন, নিজের শৈশব সম্পর্কে আপনার উপলব্ধিটা কেমন, যেসব কারণে আপনি রেগে যান সেসবের একটা তালিকা তৈরি করে ফেলুন। আরও একটা তালিকা করুন ওইসব বিষয়ের যেগুলো আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পথ নির্দেশনা হিসেবে কাজ করে। ভেবে দেখুন কোন মুহূর্তগুলোকে আপনি অন্যের সঙ্গে খুবই স্বাভাবিক এবং কোন সময়টায় আপনি অন্যের সঙ্গে অস্বাভাবিক আচরণ করে ফেলেন।
আচ্ছা, মানুষ হিসেবে আপনিও নানা সময় উদ্বেগ উৎকণ্ঠায় ভোগেন। ভেবে দেখুন তো এই উদ্বেগ উৎকণ্ঠা ও চাপ মোকাবেলায় আপনি কি সুনির্দিষ্ট কোনো পদ্ধতি অনুসরণ করেন, অর্থাৎ এটা বের করার চেষ্টা করুন যে আপনি এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করেন। কেউ আপনার সমালোচনা করলে আপনি কিভাবে সেটার জবাব দেন, কোন কাজটি করতে আপনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, অন্যের কোন বৈশিষ্ট্যগুলো আপনাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে, কোন বিষয়গুলো আপনাকে শিহরিত ও রোমাঞ্চিত করে। কখনো কি ভেবে দেখেছেন আপনার সময়কে কিভাবে ব্যবহার করলে তা বেশি কাজে লাগবে? যদি তা না করে থাকেন তাহলে এ বিষয়ে ভাবুন এবং এরও একটি তালিকা তৈরি করুন। এগুলো এমন কিছু প্রশ্ন যেসবের উত্তর আমাদের সবারই জানা উচিত। এসব প্রশ্নের উত্তর বের করতে আমাদের অনেকেরই দীর্ঘ সময়ের প্রয়োজন হতে পারে, অনেকের দীর্ঘ সময় ধরে চিন্তা করতে হতে পারে।
সব মিলিয়ে নিজেকে চেনা বা জানার কাজটা কঠিন। এর কারণ হলো আমরা প্রতিদিন যেসব কাজ করি সেগুলোর অনেকটাই অভ্যাসবশত করি। প্রতিটি কাজ আমরা জেনে বুঝে চিন্তাভাবনা করে সম্পাদন করি না। এর কারণ হলো আমাদের প্রতিটি কাজকর্ম ও আচার আচরণের বিষয়ে সতর্ক থাকতে গেলে আমাদের মন মগজকে সদা সচেতন থাকতে হয়। এর বিপরীতে যদি আমরা ভালো মতো চিন্তাভাবনা না করে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিতে পারি তাহলে বিষয়টিকে সহজ বলে মনে হয়, মন মগজের উপর চাপও কম পড়ে। আমরা বেশিরভাগ মানুষই জীবনের প্রায় অর্ধেক সময় এভাবেই কাটিয়ে দেই। আমাদের মধ্যে আরেকটি প্রবণতা হল আমরা নির্ঝঞ্ঝাট থেকে আনন্দ উপভোগ করতে চাই। কোনো কিছুকে অপছন্দনীয় ও জটিল বলে মনে হলেই আমরা এর ভালো দিকগুলোর দিকে না তাকিয়েই তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। আমরা সহজে কোনো কিছুর গভীরে যেতে চাই না।
আসলে আমাদের অবচেতন মনে আমাদের প্রত্যাশা, আবেগ ও অনুভূতি মজুদ থাকে যেগুলো আমাদেরকে কোনো কিছুর বিষয়ে গভীর চিন্তা থেকে বিরত রাখার চেষ্টা করে। উদাহরণ হিসেবে বলা যায়, আমরা যদি খুব গভীরভাবে চিন্তা করি তাহলেও হয়তো দেখতে পাব আমরা যে পেশায় আছি অথবা আমরা যে সম্পর্ক বজায় রেখে চলছি তা আমাদের জন্য মানানসই নয়, কোনো কোনো ক্ষেত্রে তা অবমাননাকর। আমাদের মন মগজ, বিশেষ করে অবচেতন মন, এই অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে চায় না। এ কারণেই আমরা নিজেদেরকে বেশি মাত্রায় চিনতে বা জানতে আগ্রহী নই। মনোবিজ্ঞানীদের মতে এক্ষেত্রে আমাদের অবচেতন মনের কারসাজি সবচেয়ে বেশি। আমাদের অবচেতন মন নিজেকে নিয়ে গভীরভাবে ভাবতে দিতে চায় না, কারণ আমরা শৈশব থেকে গভীরভাবে চিন্তা করতে অভ্যস্ত নই। নিজেকে জানার চেষ্টা আমাদের মধ্যে ছিলই না।
আমাদের অবচেতন মন আমাদের অতীতের সকল অভিজ্ঞতা, মূল্যবোধ, জ্ঞান, আবেগ, বিশ্বাস ও দক্ষতাকে ধারণ করে রেখেছে। আমরা অতীতে যা যা করেছি, ভেবেছি বা অর্জন করেছি সেই সকল তথ্যই মজুদ থাকে অবচেতন মনের কাছে। তাই যদি দেখা যায় যে আমরা নতুন এমন কিছু করতে যাচ্ছি যা একেবারেই নতুন এবং আমাদের অতীত অভিজ্ঞতার সাথে সাংঘর্ষিক, তখনই বেঁকে বসে আমাদের অবচেতন মন। আমরা ইতোমধ্যেই কোনো নির্দিষ্ট আদর্শে বিশ্বাসী হলে সহজে যেমন নতুন কোনো আদর্শকে গ্রহণ করতে পারি না, অবচেতন মনও তেমনই তার নিজস্ব আদর্শ হতে বিচ্যুত হতে চায় না। ফলে আমরা খুব সচেতনভাবে কোনো নতুন ধরনের কাজ করতে চাইলেও অবচেতন মন আমাদের টেনে ধরে রাখে।
যেহেতু অবচেতন মনেই অবস্থান করে আমাদের আবেগ, তাই অবচেতন মন চাইলে খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারে আমাদের আচার ব্যবহার ও সিদ্ধান্ত গ্রহণকেও। একবার যদি আমরা কোনো কাজের বিরুদ্ধে আবেগাপ্লুত হয়ে পড়ি, তখন আবেগকে চাপা দিয়ে ওই কাজ অব্যাহত রাখা হয়ে পড়ে অসম্ভব। যদি আমরা কোনো কাজ করার পেছনে একটি যুক্তি সাজাতে চাই, দেখা যায় ওই সময়ের মধ্যে আমাদের অবচেতন মন সাজিয়ে ফেলেছে বিপক্ষ অবস্থানের 10টি যুক্তি। এভাবে অবচেতন মন আমাদের যুক্তি, বুদ্ধি, দৃষ্টিভঙ্গি, আচরণ, মেজাজ সব কিছুতেই কল কাঠি নাড়তে পারে, ফলে তার কাছে প্রায় হার মানতে বাধ্যই আমাদের সচেতন মন।
নিজেকে চেনা বা জানার জন্য অবচেতন মনের পিছুটানকে নিয়ন্ত্রণ করতে হবে। অবচেতন মনের বিভিন্ন নেতিবাচক আবেগের কারণে আপনি নিজেকে চেনা বা জানার পদক্ষেপ নিতে হয়তো ভয় পাচ্ছেন, অর্থাৎ এক্ষেত্রে আপনার সচেতন মনের আকাঙ্ক্ষার চেয়ে অবচেতন মন বেশি শক্তিশালী রূপে আবির্ভূত হচ্ছে, যার ফলে আপনার ইচ্ছাটি অবদমিতই থেকে যাচ্ছে। কিন্তু যদি আপনার ইচ্ছাশক্তির মাত্রা অনেক বেশি থাকে এবং আপনার মানসিকতা যদি এমন হয় যে কাজটি আপনাকে করতেই হবে, তাহলে অবচেতন মনের নেতিবাচক আবেগ আপনাকে পিছু টানতে পারবে না।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আগামী আসরে এ বিষয়ে আরও আলোচনার আশা রেখে আজকের আসর এখানে শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। সুন্দর জীবনের আগামী আসরেও আপনাদের সঙ্গ পাব এ প্রত্যাশা রইল। সবার জন্য শুভকামনা,
কথা হবে আবারও আগামী আসরে।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
ইরানি গল্প ও রূপকথা।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। কিসসা কাহিনী আর রূপকথার গুরুত্ব সাহিত্যে অপরিসীম, তবে এই সাহিত্যকে মৌখিক সাহিত্য বলে ধরা হয়। মৌখিক মানে হল আজকাল গল্প যেমন লেখা হয় এবং ছাপা হয়ে বই তৈরি হয়, সেরকম রূপ আগেকার দিনে ছিল না। কারণটা হলো সে সময় না কাগজ ছিল না ছাপাখানা, মুখে মুখে তাই ছড়িয়ে পড়ত গল্প।
আধুনিক লিখিত গল্প, ধ্রুপদী গল্প ইত্যাদির পাশাপাশি এই মৌখিক গল্পগুলোর এত গুরুত্বের কারণ হল এগুলোতে ফুটে উঠেছে একটি ভূখণ্ডের সময় ও সমাজ, বিশ্বাস, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বা আচার প্রথার রূপ। যাই হোক, এই শ্রেণীর গল্প আর রূপকথা আমরা শোনাব এই আসরে, তবে অবশ্যই ইরানি। আপনাদের ভালো লাগবে এ বিশ্বাস আমাদের রয়েছে। তো আজ শোনাব ফার্সি ভাষার মজার রূপকথা সহস্র এক রজনীর গল্প।
বিরাট ভূখণ্ড জুড়ে বিস্তৃত একটি দেশ, সেই দেশে ছিল মহাপ্রতাপশালী এক রাজা, তাকে সবাই বলতো মালাক ইউনান। এত বিরাট দেশের রাজা হলে কি হবে, তার ছিল চর্মরোগ। কত ডাক্তার কবিরাজের ওষুধ খেয়েছে রাজা, কিন্তু কিছুতেই কাজ হল না। চর্মরোগের চুলকানিতে রাজা একেবারে অতিষ্ঠ হয়ে পড়ল। কোনো হেকিম বা কবিরাজি যখন রাজার চর্মরোগ সারাতে পারল না, তখন রাজা একেবারে বিমর্ষ হয়ে পড়ল। মনটা একেবারেই ভেঙে গেল তার, দুশ্চিন্তায় পড়ে গেল রাজা।
এরকম পরিস্থিতিতে হঠাৎ সেদেশে এক বুড়া ডাক্তার এলো। ওই ডাক্তারকে হাকিম রুয়ন বলতো সবাই। হাকিম রাজার অসুখের কথা শুনতে পেয়ে সোজা রাজপ্রাসাদে গিয়ে হাজির হল। হাকিম রুয়ন বাদশাকে খুব দৃঢ়তার সাথে বলল, আমি কোনো ওষুধ ছাড়াই খুব অল্প সময়ের মধ্যেই আপনার এই চর্মরোগের চিকিৎসা করতে পারব। মালাক ইউনান বৃদ্ধ ডাক্তারের কথা শুনে অবাক হয়ে গেল। বিস্ময়ের সাথে সে ডাক্তারকে বলল, তোমার কথা যদি সত্যি হয় তাহলে তুমি যা চাইবে তাই পাবে। হাকিম রুয়ন আগামীকাল আসব বলে বাদশাকে সম্মান দেখিয়ে চলে গেল।
পরদিন সকালবেলা হাকিম সময় মতো চলে এলো বাদশার প্রাসাদে। সঙ্গে নিয়ে এলো পোলো খেলার মতো স্টিক আর বল। সেগুলো বাদশার হাতে দিয়ে বলল, ঘোড়ার পিঠে চড়ে মাঠে যাবেন, তারপর এই স্টিক দিয়ে ইচ্ছে মতো বলটা পেটাবেন। পেটাতে পেটাতে যেন আপনার হাতের পাঞ্জা আর বাজু শিথিল হয়ে যায়। নরম হয়ে গেলে প্রাসাদে ফিরে আসবেন। হাম্মামে গিয়ে ভালো করে গোসল করবেন। গোসল সেরে দিবেন ঘুম। টানা ঘুম দেওয়ার পর জেগে উঠে দেখবেন আপনার চর্মরোগ ভালো হয়ে গেছে।
মালাক ইউনান বৃদ্ধ ডাক্তারের কথাগুলো মনোযোগের সাথে শুনল এবং অক্ষরে অক্ষরে পালন করল। সব কাজ সেরে ঘুম দিয়ে উঠে বাদশা দেখল সত্যি সত্যিই সে সুস্থ হয়ে গেছে। তার গায়ে চর্মরোগ বলতে আর কিছুই নেই। আশ্চর্য এক আনন্দে চিৎকার করে উঠল রাজা। কি বিস্ময়কর ব্যাপার, চর্মরোগটা সত্যি সত্যি ভালো হয়ে গেছে। রাজা তো খুশিতে একেবারে আত্মহারা প্রায়। চিৎকার করে উল্লসিত স্বরে আদেশ দিল হাকিম রুয়নকে খবর দিতে। হাকিম রুয়ন এলো। বাদশা হাকিমকে দেখে উঠে দাঁড়িয়ে বুকে জড়িয়ে নিয়ে বলল, হে অভিজ্ঞ হাকিম, আমার এই সুস্থতার জন্য আমি তোমার কাছে ঋণী।
এই বলে বাদশা হাকিমকে নিজের পাশে বসাল, একসাথে খাওয়া দাওয়া করল, কথাবার্তা বলল। এক কথায় হাকিমকে বাদশা ভীষণ আদর আপ্যায়ন করল। তারপর হাকিমকে একটা স্বর্ণমুদ্রার থলি আর মূল্যবান কিছু উপহার দিতে আদেশ দিল বাদশা। হাকিম সেগুলো গ্রহণ করল এবং বাদশার জন্য দোয়া করল। বিদায় দেওয়ার সময় বাদশা হাকিমকে পরদিনও প্রাসাদে আসতে অনুরোধ করল। এভাবে মালাক ইউনান আর হাকিম রুয়নের মাঝে বন্ধুত্ব গড়ে উঠল।
মালাক ইউনানের এক মন্ত্রী ছিল ভীষণ হিংসুটে। হাকিমের সাথে বাদশার এই বন্ধুত্ব আর হাকিমকে উপহার দেওয়ার বিষয়টা সহ্য করতে পারছিল না সে। এজন্য সে ষড়যন্ত্র পাকাচ্ছিল যেন বাদশা হাকিমকে দুই চোখে দেখতে না পারে। মন্ত্রী একদিন বাদশার সামনে গিয়ে বলল, হে মহান বাদশা, আমি আপনার সবচেয়ে কাছের মানুষ, আপনার জন্য আমার মন কাঁদে, সেজন্য আপনাকে যে কোনো বিপদ থেকে বাঁচানো আমার দায়িত্ব। বাদশা বলল, কিসের বিপদ মন্ত্রী? মন্ত্রী বলল, বেশ কিছুদিন ধরে দেখছি আপনি আপনার জানের শত্রুর সাথে বন্ধুত্ব গড়ে তুলেছেন, এর পরিণতি ভালো না।
বাদশা একটু নড়ে চড়ে উঠে পড়ল। আমার জানের দুশ্মন কে সে বলো? মন্ত্রী বলল, সে হল হাকিম রুয়ন। হাকিম চাচ্ছে আপনাকে মেরে ফেলতে। এ কথা শুনে রাজা খেপে গিয়ে বলল, কি আজে বাজে বকছ? হাকিম রুয়ন আমাকে রোগের কষ্ট থেকে বাঁচিয়েছে, তাকে যদি আমার সকল সম্পদও দিয়ে দেই তারপরও তা হবে সামান্য প্রতিদান। বোঝা যাচ্ছে তুমি তাকে হিংসা করছ, তাই চাচ্ছ হাকিমকে যেন আমি সহ্য করতে না পেরে হত্যা করি এবং শেষে অনুতপ্ত হই। চতুর মন্ত্রী তারপরও বলল, কিন্তু হুজুর, আমি কখনোই আপনার ভালো ছাড়া মন্দ চাই না। আমি তারপরও বলব হাকিম রুয়ন আপনার জানের দুশ্মন, আপনি যদি তাকে না মারেন সে আপনাকে মেরে ফেলবে।
মন্ত্রীর এই চাতুর্যপূর্ণ কথায় রাজা ভড়কে গেল, ভাবতে শুরু করল বাদশা। একটু পরে মন্ত্রীকে বলল, তুমি হয়তো ঠিকই বলছ, কেননা হাকিম বেশ শক্তিশালী মানুষ, যত সহজে আমার কঠিন রোগটা সারিয়ে ফেলল তত সহজেই আমাকে মেরেও ফেলতে পারে। বাদশার এ কথায় মন্ত্রী খুশি হল। সে ভাবল তার কথায় তাহলে চিড়া ভেজেছে। বাদশাকে বলল, খুশি হলাম হুজুর আমার কথা কানে তোলার জন্য। বাদশা সাথে সাথে আদেশ জারি করল হাকিম রুয়নকে ডেকে আনার জন্য। হাকিম তো কোনো চিন্তাভাবনা ছাড়াই এসে হাজির।
বাদশা বললেন, জানেন হাকিম কেন আপনাকে ডাকা হয়েছে? হাকিম বলল, না কেন? বাদশা রেগে মেগে বলল, তোমাকে হত্যার আদেশ দিতে ডেকেছি। হাকিম বিস্ময়ের সাথে বলল, আমার বিশ্বাস হচ্ছে না, আমাকে হত্যা? কিন্তু কেন, কি দোষ করেছে আমি? বাদশাহ বলল, তুমি ভালো করেই জানো তুমি একটা গুপ্তচর, আমাকে হত্যা ষড়যন্ত্র করছ। বলতে বলতে জল্লাদকে ডাকা হলো। হেকিম কাঁদতে কাঁদতে বলল, হে মহারাজ, আমার আকর্ষণীয় পুরস্কার কি এটা? বাদশাহ বলল, আমি যদি তোমাকে না মারি তুমি তো ঠিকই আমাকে মেরে ফেলবে। জল্লাদ হেকিম রুয়নের কাছাকাছি এসে বাদশার আদেশের জন্য অপেক্ষা করতে লাগল। হেকিম মাটিতে পড়ে বলতে লাগল, হে বাদশাহ, রহম করো, আমাকে মেরো না, আমি নির্দোষ।
বাদশাহ কান দিল না। জল্লাদকে আদেশ দিতে যাবে ঠিক সে সময় বাদশার কাছের কেউ একজন বলল, হেকিমকে ছেড়ে দিন। বাদশাহ চিৎকার করে বলে উঠল, দেখনি ও কিভাবে পোলো খেলার লাঠি আর বল দিয়ে আমার কঠিন রোগ সারিয়ে তুলেছে? এখন সে কি আমার হাতে এক গোছা ফুল দিয়ে তার গন্ধ শুকিয়ে আমাকে মেরে ফেলতে পারবে না? হেকিম বুঝতে পেরেছে যে বাদশাহ তার সিদ্ধান্ত পাল্টাবে না। সে রাজার দিকে তাকিয়ে বলল, মৃত্যুর জন্য আমি প্রস্তুত, তবে মরার আগে একটা আবদার আছে আমার। আমাকে অনুমতি দিলে আমি একটু বাসায় গিয়ে ওসিয়ত করে আমার মূল্যবান বইগুলো আপনাকে উপহার দিতে চাই। বাদশাহ বলল, মূল্যবান বই? কি বই?
হেকিম বলল, বিস্ময়কর বই, জাদুর মতো, অনেক কাজে দেবে। আমার মৃত্যুর পর বইটি খুললে বাঁ পাশে যে পৃষ্ঠাটি পড়বে ওই পৃষ্ঠার তিনটি লাইন পড়বেন, দেখবেন আমার কাটা মাথা কথা বলছে, আপনি যাই জানতে চাইবেন জবাব পাবেন। রাজা এবার সম্মত হল। হেকিম বাদশার পেয়াদার সাথে বাসায় গিয়ে তিন দিন পর প্রাসাদে ফিরে এলো। হাতে তার পুরনো একটা বই আর একটা বাটি, বাটিতে ভর্তি ছিল ধুলামাটি। তিনি বড় একটা পাত্র চাইলেন। বইটা বাদশার হাতে দিয়ে বাটির ধুলা পাত্রটাতে খালি করে বললেন, ওই তস্তরিতে আমার কাটা মাথাটা রাখবেন, যে ওষুধটা আমি তস্তরিতে দিয়েছি ওই ওষুধ আমার কাটা মাথায় লাগাবেন যাতে রক্ত বন্ধ হয়ে যায়। তারপর বই খুলে বাঁ পাশের পৃষ্ঠার তিন লাইন পড়বেন, এরপর আমার কাটা মাথার কাছে যে প্রশ্নই জানতে চাইবেন জবাব পেয়ে যাবেন।
রুয়ন বইটির দিকে একবার তাকালেন, পৃষ্ঠা উল্টাতে চাইলেন, কিন্তু দেখলেন পৃষ্ঠাগুলো একটার সাথে আরেকটা লেগে আছে। আঙুল মুখে নিয়ে ভিজিয়ে পৃষ্ঠা উল্টাতে চাইলেন, পাঁচটি পৃষ্ঠা খুলল, কিন্তু সেগুলোতে কোনো লেখাই ছিল না। বাদশাহ হেকিমের দিকে তাকিয়ে বলল, এখানে তো দেখছি কোনো লেখাই নেই, সাদা পৃষ্ঠা। হেকিম বলল, হুজুর আরও উল্টান। বাদশাহ এবার নিজের জিহ্বায় আগুন লাগিয়ে ভিজিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টিয়ে দেখল, কোনো লেখাই নেই। কিছু একটা বলতে চাইল, কিন্তু হঠাৎ রাজা মাথা চক্কর দিয়ে ঘুরতে লাগল, তার চেহারা রং পাল্টে গেল, শ্বাসকষ্ট দেখা দিল, চিৎকার করে উঠেই মাটিতে লুটিয়ে পড়ল।
শ্রোতাবন্ধুরা, রাজা কেন মরে গেল বলতে পারেন? যে কারণেই মরুক না কেন, জনগণ বলাবলি করতে লাগল, বাদশাহ যদি হেকিমকে মারবার সিদ্ধান্ত না নিত তাহলে রাজাও মরত না। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
¶¶